এলিয়া ১২ নম্বর।
প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে। আমরা এখনও এলিয়াকে একটি ভবিষ্যৎবাণীমূলক প্রতীক হিসেবে আলোচনা করছি। এলিয়া আহাবকে ঘোষণা করেছিলেন যে তিন বছর ধরে তার কথায় না হলে বৃষ্টি হবে না।
আর গিলাদের অধিবাসী তিশবিও এলিয়া আহাবকে বললেন, ইসরায়েলের সদাপ্রভু ঈশ্বর জীবিত আছেন, যাহার সম্মুখে আমি দাঁড়াই। এই কয় বছরে আমার বাক্য ব্যতীত শিশিরও হবে না, বৃষ্টিও হবে না। এক রাজাবলী ১৭:৩৭।
লুকের গ্রন্থে খ্রিস্ট আমাদের জানান যে সেই তিন বছর আসলে সাড়ে তিন বছর ছিল।
আর তিনি বললেন, আমি তোমাদের সত্যিই বলছি, কোনো ভবিষ্যৎ বক্তা নিজের দেশে সমাদৃত হন না। কিন্তু আমি তোমাদের সত্যিই বলছি, এলিয়ার সময় ইসরায়েলে অনেক বিধবা ছিল, তখন তিন বছর ছয় মাস ধরে বৃষ্টি হয়নি এবং সমস্ত দেশে মহাদুর্ভিক্ষ ছিল, তবু তাদের কারো কাছেই এলিয়াকে পাঠানো হয়নি, কেবল সিদনের শহর সারেপ্তায় একজন বিধবা নারীর কাছে। লুক ৩৪:২৪।
সাড়ে তিন বছর আহাব ও ইজেবেলের সময়ে ঘটেছিল, ফলে ৩৩১ থেকে ১৭৯৮ সাল পর্যন্ত সাড়ে তিন ভবিষ্যৎবাণীমূলক বছর চিহ্নিত হয়, যখন থায়াতিরার মণ্ডলীতে ইজেবেল হিসেবে উপস্থাপিত পোপতন্ত্র অন্ধকার যুগে শাসন করেছিল।
তথাপি তোমার বিরুদ্ধে আমার কয়েকটি কথা আছে, কারণ তুমি সেই নারী ইয়েজেবেলকে সহ্য করছ যে নিজেকে ভবিষ্যৎ দক্ত্রী বলে, সে শিক্ষা দেয় এবং আমার দাসদের প্রলুব্ধ করে, যাতে তারা ব্যভিচার করে এবং মূর্তি দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গিত বস্তু খায়। আর আমি তাকে তার ব্যভিচারের জন্য পশ্চাতাপ করার অবকাশ দিয়েছিলাম, কিন্তু সে পশ্চাতাপ করেনি। দেখ, আমি তাকে শয্যায় নিক্ষেপ করব এবং যারা তার সঙ্গে ব্যভিচার করে তাদেরকে মহাক্লেশে ফেলব, যদি না তারা তাদের কাজের জন্য পশ্চাতাপ করে। আর আমি তার সন্তানদের মৃত্যু দিয়ে হত্যা করব, এবং সমস্ত মণ্ডলী জানবে যে আমিই বৃক্ক ও হৃদয় অনুসন্ধানকারী, এবং আমি তোমাদের প্রত্যেককে তোমাদের কাজ অনুযায়ী প্রতিদান দেব। প্রকাশিত বাক্য ২:২০-২৩।
ইয়েজেবেলের পশ্চাত্তাপের সুযোগ ইলিয়াহের দিনে ছিল সাড়ে তিন বছর, এবং পোপীয় উৎপীড়নের অন্ধকার যুগে ৫৩৩ থেকে ১৭৫৮ সাল পর্যন্ত ছিল ভবিষ্যৎবাণীমূলক সাড়ে তিন বছর। ইয়েজেবেল ও ইউরোপের সেই রাজাগণ যারা তার সঙ্গে ব্যভিচার করেছিল তাদের শাস্তি ছিল কষ্টের শয্যায় নিক্ষেপ এবং তার সন্তানদের মৃত্যু। অন্ধকার যুগে এমনও বিশ্বস্ত আত্মারা ছিলেন যাদেরও কষ্টের শয্যায় নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু তারা বেঁচে থাকবে। কষ্টের শয্যায় নিক্ষিপ্ত হলে বিশ্বস্তদের জীবিত থাকা বা অবিশ্বস্তদের মৃত্যু, এই পরিণতি তাদের কর্মের উপর নির্ভরশীল ছিল। বিশ্বস্তদের কষ্টের শয্যা ধৈর্য ও জীবনের জন্ম দিয়েছিল। সাড়ে তিন বছরের শেষের দিকে তাদের কষ্টের শয্যার অবসান ঘটবে। ইলিয়া সারেপ্তা ত্যাগ করে আহাবকে সমগ্র ইসরায়েলকে কার্মেল পর্বতে সমবেত করতে আদেশ দিতে যাওয়ার ঠিক আগে
কলিশিয়ার ওপর উৎপীড়ন ১২৮৭ বছরের পুরো সময় জুড়ে অব্যাহত ছিল না। তার জনগণের প্রতি করুণাবশত ঈশ্বর তাদের অগ্নি পরীক্ষার সময় সংক্ষিপ্ত করেছিলেন। কলিশিয়ার ওপর নেমে আসতে চলা মহাক্লেশ সম্পর্কে পূর্বেই জানাতে গিয়ে ত্রাণকর্তা বলেছিলেন, যদি সেই দিনগুলো সংক্ষিপ্ত না করা হতো তবে কোনো মানুষই রক্ষা পেত না, কিন্তু মনোনীতদের জন্য সেই দিনগুলো সংক্ষিপ্ত করা হবে। মথি ২৪:২২। সংস্কার আন্দোলনের প্রভাবে ১২৯৮ বছরের আগেই উৎপীড়নের অবসান ঘটে। মহাসংঘর্ষ ৪৬:৪৭।
পোপতন্ত্রের জন্য ক্লেশের শয্যারের বিচার তার সন্তানদেরকে মৃত্যু দিয়ে হত্যা করবে, কিন্তু ক্লেশের শয্যার সেই বিচার যাদের কাজ তাদের বিশ্বস্ততা প্রদর্শন করেছিল তাদের জন্য জীবনের প্রতিশ্রুতি ধারণ করেছিল, যেমনটি সারেপ্তার বিধবার পুত্রের মৃত্যুর ঘটনায় প্রতিফলিত হয়েছে।
এই সব ঘটনার পরে সেই গৃহস্বামিনীর পুত্র অসুস্থ হল এবং তার অসুখ এতই গুরুতর হল যে তার মধ্যে আর শ্বাস অবশিষ্ট রইল না। তখন সে এলিয়াহাকে বলল, হে ঈশ্বরের লোক, তোমার সঙ্গে আমার কি? তুমি কি আমার পাপকে স্মরণ করাতে এবং আমার পুত্রকে মেরে ফেলতে আমার কাছে এসেছ? তিনি তাকে বললেন, তোমার পুত্রকে আমাকে দাও। তিনি তাকে তার কোল থেকে নিয়ে নিলেন এবং যেখানে তিনি থাকতেন সেই উপরের ঘরে তাকে নিয়ে গেলেন এবং তাকে নিজের শয্যায় শুইয়ে দিলেন। তিনি প্রভুর কাছে আর্তনাদ করে বললেন, হে প্রভু আমার ঈশ্বর, আমি যে বিধবার কাছে বাস করছি, তুমি কি তার পুত্রকে মেরে তার ওপরও অনিষ্ট এনেছ? তিনি শিশুটির ওপর তিনবার নিজের শরীর প্রসারিত করলেন
এবং প্রভুর কাছে আর্তনাদ করে বললেন, হে প্রভু আমার ঈশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করি এই শিশুটির প্রাণ আবার তার মধ্যে ফিরে আসুক। এবং প্রভু এলিয়াহর কণ্ঠ শুনলেন এবং শিশুটির প্রাণ আবার তার মধ্যে ফিরে এল এবং সে আবার বেঁচে উঠল। এবং এলিয়াহ শিশুটিকে তুলে নিয়ে উপরের কক্ষ থেকে বাড়িতে নামিয়ে আনলেন এবং তাকে তার মায়ের হাতে তুলে দিলেন। আর এলিয়াহ বললেন, দেখ তোমার পুত্র জীবিত আছে। তখন সেই নারী এলিয়াহকে বললেন, এখন এ দ্বারা আমি জানি যে তুমি ঈশ্বরের লোক এবং তোমার মুখের প্রভুর বাক্য সত্য। প্রথম রাজাবলী 17:17-24।
বিধবা বুঝেছিলেন যে এলিয়াহ ঈশ্বরের লোক, কারণ প্রভুর বাক্য যা তার সন্তানের জীবন ফিরিয়ে এনেছিল সেটি ছিল সত্য শব্দটি। এলিয়াহ যখন বিধবার পুত্রের ওপর তিনবার নিজেকে প্রসারিত করলেন, বিধবা তা বুঝলেন যে এলিয়াহর মুখের বাক্যটি সত্য। হিব্রু শব্দ এমেথ এই অংশে সত্য হিসেবে অনুদিত হয়েছে এবং এটি আলফা ও ওমেগার সৃষ্টিশক্তির প্রতিনিধিত্ব করে। এটি হিব্রু বর্ণমালার প্রথম, ত্রয়োদশ ও শেষ অক্ষর দিয়ে গঠিত একটি হিব্রু শব্দ এবং সেই ক্ষমতার প্রতিনিধিত্ব করে যিনি মৃতকে জীবিত করতে পারেন।
বিশ্বাসীরা যেমন, তেমনি অবিশ্বাসীরাও 3.5 বছর দ্বারা প্রতিনিধিত্ব করা পরীক্ষামূলক সময়ের পরিসরে ক্লেশের শয্যার রায় পেয়েছিল। যে ব্যভিচার করেছিল এবং পৌত্তলিকতার মতবাদ শিক্ষা দিয়েছিল সেই ব্যভিচারিণীকে অনুসরণকারী শ্রেণীর সন্তানদের জন্য পরিণতি ছিল মৃত্যু। অন্য শ্রেণী যারা এলিয়াহের নির্দেশ অনুসরণ করেছিল এবং সত্যর বাক্যে বিশ্বাস করেছিল তারা জীবন পেয়েছিল।
বিধবা এলিয়াহের আদেশ অনুসরণ করে তাকে কিছু জল এনে দেন এবং কিছু রুটি দেন। ভবিষ্যৎ দক্তার বাক্যের প্রতি তার এই আনুগত্য থুয়াতিরার অন্ধকার যুগের বিশ্বস্তদের প্রতিনিধিত্ব করে। উল্লেখযোগ্য যে এলিয়া যখন বিধবাকে প্রথমে তাকে খাওয়াতে এবং পরে তার পুত্র ও নিজেকে খাওয়াতে আদেশ দেন, তখন প্রতীকীভাবে বোঝায় যে খাবার প্রথমে এলিয়াহি গ্রহণ করেন। তিনি প্রথমে বার্তা গ্রহণ করেন, তারপর মণ্ডলী। আমাদের জানানো হয়েছে যে বিশ্বস্তদের কর্মসমূহ শুরু অপেক্ষা শেষে অধিক ছিল।
থুয়াতিরার মণ্ডলীর স্বর্গদূতের কাছে লিখ, এই কথা বলেন ঈশ্বরের পুত্র, যার চোখ অগ্নিশিখার মতো এবং যার পা উজ্জ্বল পিতলের মতো। আমি তোমার কর্ম, প্রেম, সেবা, বিশ্বাস, তোমার ধৈর্য এবং তোমার কর্ম জানি এবং শেষেরগুলো প্রথমগুলোর চেয়ে অধিক। প্রকাশিত বাক্য 2:18-19।
বিশ্বাসীরা পোপতন্ত্রকে পশ্চাতাপের জন্য যে অবকাশ দেওয়া হয়েছিল সেই সময়ে সৎ কর্ম প্রদর্শন করেছিল, কিন্তু শেষে তাদের কর্ম ছিল প্রথমের চেয়ে বেশি। যখন সেই অবকাশ প্রায় শেষ হয়ে আসছিল, খ্রিস্ট সংস্কারের প্রভাত তারা পাঠালেন, যিনি পোপতন্ত্রকে আর সহ্য না করার কাজের সূচনা করলেন। আর সেই পোপতন্ত্রই গির্জাকে ব্যভিচার করা এবং মূর্তির উদ্দেশ্যে উৎসর্গিত বস্তু খাওয়া শেখাত।
যে জয়লাভ করে এবং আমার কাজসমূহ শেষ পর্যন্ত পালন করে তাকে আমি জাতিসমূহের উপর কর্তৃত্ব দেব, আর সে লৌহদণ্ড দিয়ে তাদের শাসন করবে। কুমারের পাত্রসমূহ যেমন চূর্ণ বিচূর্ণ হয় তেমনি তারা চূর্ণ বিচূর্ণ হবে, যেমন আমি আমার পিতার কাছ থেকে গ্রহণ করেছি। আর আমি তাকে ভোরের তারা দেব, যার কান আছে সে যেন শোনে আত্মা মণ্ডলীগুলিকে যা বলছে। প্রকাশিত বাক্য 2:24-29।
পোপতন্ত্রকে অনুতাপ করার জন্য যে সময় দেওয়া হয়েছিল তার শুরুতে খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে কিছু অভিযোগ রেখেছিলেন, কারণ তারা জিজেবেলকে, যিনি নিজেকে ভবিষ্যৎ দক্ত্রী বলেন, শিক্ষা দিতে এবং আমার দাসদের ব্যভিচার করতে ও মূর্তির উদ্দেশ্যে উৎসর্গিত বস্তু খেতে প্রলুব্ধ করতে অনুমতি দিয়েছিল। কিন্তু সেই সময়ের শেষে বিশ্বাসীরা পোপতন্ত্রকে তার প্রলোভন অব্যাহত রাখতে আর সহ্য করবে না।
4th শতাব্দীতে ইংল্যান্ডে উদিত হয়েছিল ধর্ম সংস্কারের ভোরের তারা। জন উইকলিফ ছিলেন ধর্ম সংস্কারের অগ্রদূত, শুধু ইংল্যান্ডের জন্য নয়, সমগ্র খ্রিস্টজগতের জন্য। রোমের বিরুদ্ধে যে মহাপ্রতিবাদ উচ্চারণ করার সুযোগ তিনি পেয়েছিলেন তা আর কখনো নীরব করা যায়নি। সেই প্রতিবাদী এমন এক সংগ্রামের সূচনা করেছিল যার ফলশ্রুতিতে ব্যক্তি, গির্জাসমূহ ও জাতি মুক্তি লাভ করেছিল। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 80।
ঈশ্বরের দাসদের খাদ্য হল তারা যে শিক্ষা বা বার্তা গ্রহণ করে। ব্যভিচার হল মণ্ডলী যখন তার মূর্তিপূজারী মতবাদগুলো বলবৎ করতে রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে। যে অবকাশ ইয়েজেবেলকে পশ্চাত্তাপের জন্য দেওয়া হয়েছিল সেই সময়ে মণ্ডলী সুরক্ষার জন্য অরণ্যে পালিয়ে গিয়েছিল।
আর সেই নারী অরণ্যে পালিয়ে গেল যেখানে ঈশ্বর তার জন্য প্রস্তুত করে রেখেছেন এমন একটি স্থান আছে, যাতে সেখানে তাকে 1260 দিন ধরে পালন পোষণ করা হয়। আর সেই নারীকে এক বৃহৎ ঈগলের দুটি ডানা দেওয়া হল যাতে সে অরণ্যে তার স্থানে উড়ে যেতে পারে, যেখানে সে সর্পের সম্মুখ থেকে এক কাল, দুই কাল আর অর্ধেক কাল পর্যন্ত লালিত পালিত হয়। আর সর্প সেই নারীর পিছু বন্যার মতো জল তার মুখ থেকে উগরে দিল যাতে সে প্লাবনে ভেসে যায়। কিন্তু পৃথিবী সেই নারীকে সাহায্য করল, পৃথিবী নিজের মুখ খুলে ড্রাগন তার মুখ থেকে উগরে দেওয়া সেই প্লাবনটিকে গিলে ফেলল। প্রকাশিত বাক্য 12:6-14:16।
ইজেবেল ও আহাবের নির্যাতনের সময়ে ওবাদিয়া ছিলেন সেই সুরক্ষার প্রতীক যা পোপীয় শাসনকালে অরণ্য প্রদান করেছিল।
আর আহাব তার গৃহ পরিচালক ওবাদিয়াকে ডাকল। এখন ওবাদিয়া প্রভুকে অত্যন্ত ভয় করত, কারণ ইজেবেল যখন প্রভুর ভাববাদীদের হত্যা করেছিল তখন ওবাদিয়া 100 জন ভাববাদীকে 50 জন করে গুহায় লুকিয়ে রেখেছিল এবং তাদের রুটি ও জল দিয়ে খেতে দিয়েছিল। এক রাজাবলি 18:5-3-4।
ওবাদিয়ার 50 জন করে নবীদের গুহায় লুকিয়ে রাখার কাজটি সেই অরণ্যের স্থানের প্রতীক যা ঈশ্বর বিশ্বাসীদের খাওয়ানোর জন্য প্রস্তুত করেছিলেন, যারা পোপতন্ত্রের মতবাদ গ্রহণ করতে অস্বীকার করেছিলেন এবং ইউরোপের রাজাদের সঙ্গে তার ব্যভিচারে প্রতিকায়িত অপবিত্র সম্পর্ক গ্রহণ করতে অস্বীকার করেছিলেন। যে সময়কাল এলিয়াহকে আহার ও ইজেবেল ও আহাবের হাত থেকে রক্ষার জন্য সারেফাতের এক বিধবার কাছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সময়কালেই গির্জা অরণ্যে পালিয়েছিল। আর তাদের জন্য ঈশ্বর যে স্থান প্রস্তুত করেছিলেন তা ওবাদিয়ার কাজের দ্বারা প্রতিকায়িত হয়েছিল।
সারেপ্তায় এলিয়াহর লুকানোর স্থানটি, যা হিব্রুতে সারেফাত নামে পরিচিত, সেই নামের অর্থ শুদ্ধিকরণ। ইজেবেলকে অনুতাপের জন্য দেওয়া সময় শেষ হলে এলিয়াহ ওবাদিয়ার কাছে গেলেন এবং আহাবকে আদেশ দিলেন যেন তিনি সমগ্র ইসরায়েলকে কার্মেল পর্বতে সমবেত করেন।
আর ওবাদিয়া পথে চলছিলেন, তখন দেখো এলিয়া তার সঙ্গে দেখা করলেন। আর ওবাদিয়া তাকে চিনল এবং মুখের উপর পড়ে বলল, তুমি কি আমার প্রভু এলিয়া? তিনি তাকে উত্তর দিলেন, আমি। যাও, তোমার প্রভুকে বল, দেখ এলিয়া এখানে। এক রাজাবলী 18:17-18।
সারেপ্তার সেই বিধবার সঙ্গে এলিয়াহের অবস্থান অন্ধকার যুগের প্রতীক। এলিয়া ও বিধবার কাহিনীতে বিধবা দুই টুকরো কাঠ কুড়াচ্ছিলেন, কারণ তিনি মরতে চলেছিলেন। ভাববাণীতে বিধবা বলতে একটি মণ্ডলীকে বোঝায় এবং তিনি অরণ্যে থাকা প্রায় মৃতপ্রায় সেই মণ্ডলীর প্রতীক ছিলেন।
আর সার্দিশের মণ্ডলীর দূতকে লিখ, যিনি ঈশ্বরের 7 আত্মা ও 7টি নক্ষত্র ধারণ করেন, তিনি এই কথা বলেন, আমি তোমার কার্য জানি, তুমি জীবিত নামে পরিচিত তবু তুমি মৃত। জাগ্রত হ, আর যা অবশিষ্ট আছে, যা মরতে উদ্যত সেগুলোকে দৃঢ় কর, কারণ ঈশ্বরের সামনে আমি তোমার কার্য পরিপূর্ণ বলে পাইনি। প্রকাশিত বাক্য 3:2।
তিনি দুটি কাঠি জড়ো করছিলেন এবং নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় এলিয়া এসে তাকে থামিয়ে দেন।
আর প্রভুর বাক্য তার কাছে এসে বলল, উঠো, সিদনের অন্তর্ভুক্ত সারিফাতে যাও এবং সেখানে বাস করো। দেখ, আমি সেখানে একজন বিধবা স্ত্রীলোককে তোমাকে ভরণ পোষণ করতে আদেশ করেছি। তাই তিনি উঠে সারিফাতে গেলেন। আর যখন তিনি নগরের ফটকে এলেন, দেখ, সেই বিধবা সেখানে কাঠি কুড়োচ্ছিল। তিনি তাকে ডেকে বললেন, অনুগ্রহ করে একটি পাত্রে একটু জল এনে দাও, যাতে আমি পান করতে পারি। আর সে যখন তা আনতে যাচ্ছিল, তিনি তাকে ডেকে বললেন, অনুগ্রহ করে তোমার হাতে এক টুকরো রুটি নিয়ে এসো। সে বলল, তোমার ঈশ্বর প্রভু যেমন জীবিত আছেন, আমার কাছে একটি রুটিও নেই, শুধু একটি ঘড়ায় এক মুঠো ময়দা আর একটি কুপিতে সামান্য তেল আছে। আর দেখ, আমি দুটি কাঠি কুড়োচ্ছি, যাতে আমি ঘরে গিয়ে আমার ও আমার ছেলের জন্য সেটা রান্না করতে পারি, যাতে আমরা তা খেয়ে তারপর মারা যাই। এক রাজাবলী 17:8-12।
সারেপ্তার বিধবা দুটি কাঠি কুড়োচ্ছিলেন। বিধবাটি ইজেবেলের সময়ে বিশ্বস্তদের প্রতিনিধিত্ব করে, তার পুত্র থিয়াতিরার ইতিহাসের সময়কার, যারা প্রথম পুনরুত্থানে পুনরুত্থিত হওয়ার প্রতিশ্রুতি নিয়ে মৃত্যুবরণ করেছিলেন, তাদের প্রতিনিধিত্ব করে।
আমি সিংহাসনগুলি দেখলাম এবং তারা সেগুলিতে বসেছিল, আর বিচার করার অধিকার তাদের দেওয়া হল। আর আমি তাদের আত্মাগুলিকে দেখলাম, যাদের যিশুর সাক্ষ্যের জন্য
এবং ঈশ্বরের বাক্যের জন্য শিরশ্ছেদ করা হয়েছিল এবং যারা পশুকে বা তার মূর্তিকে উপাসনা করেনি এবং যারা তাদের কপালে বা হাতে তার চিহ্ন গ্রহণ করেনি এবং তারা জীবিত হল এবং খ্রিস্টের সঙ্গে 1000 বছর রাজত্ব করল, কিন্তু বাকি মৃতেরা 1000 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আবার জীবিত হল না। এটাই প্রথম পুনরুত্থান। প্রথম পুনরুত্থানে যারা অংশ নেয় তারা ধন্য ও পবিত্র, তাদের উপর দ্বিতীয় মৃত্যুর কোনো ক্ষমতা নেই, বরং তারা ঈশ্বর ও খ্রিস্টের যাজক হবে এবং তার সঙ্গে 1000 বছর রাজত্ব করবে। প্রকাশিত বাক্য বুইশ চুঙ্কি ব্যাঙি ব্যাং।
বিধবাটি এছাড়াও প্রতিনিধিত্ব করে সার্দিসে সেই অল্প কয়েকজনকে যারা যোগ্য ছিলেন এবং যাদের সাদা বস্ত্র দেওয়া হয়েছিল।
সার্দিসেও তোমার এমন কয়েকজন আছে যারা তাদের পোশাক কলুষিত করেনি, আর তারা আমার সঙ্গে শুভ্র বস্ত্রে চলবে, কারণ তারা যোগ্য। যে জয়ী হয় সে শুভ্র বস্ত্র পরিধান করবে এবং আমি জীবনের বই থেকে তার নাম মুছে ফেলব না, বরং আমি আমার পিতার সামনে ও তার স্বর্গদূতদের সামনে তার নাম স্বীকার করব। প্রকাশিত বাক্য 3:4-5।
থিয়াতিরার চতুর্থ গির্জার যারা বিশ্বস্তভাবে মৃত্যুবরণ করেছিলেন, যাদেরকে বিধবার পুত্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল, তাদেরকে পঞ্চম মোহরে সাদা বস্ত্র দেওয়া হয়েছিল। আর তিনি যখন পঞ্চম সিল খুললেন, তখন আমি বেদির নিচে তাদের আত্মাগুলিকে দেখলাম যারা ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিল তার জন্য নিহত হয়েছিল। তারা উচ্চস্বরে চিৎকার করে বলল, হে প্রভু, পবিত্র ও সত্য, কতক্ষণ পর্যন্ত তুমি বিচার করো না এবং যারা পৃথিবীতে বাস করে তাদের ওপর আমাদের রক্তের প্রতিশোধ নাও না? তাদের প্রত্যেককে সাদা বস্ত্র দেওয়া হল এবং তাদের বলা হল যে তারা আর অল্পকাল বিশ্রাম করুক, যতক্ষণ না তাদের সহদাসরাও এবং তাদের ভাইয়েরা, যাদেরও তাদের মতোই হত্যা করা হবে, সেই সংখ্যা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য 6:9-11।
অন্ধকার যুগের শহীদদের সাদা বস্ত্র দেওয়া হয়েছিল এবং তাদের সমাধিতে বিশ্রাম নিতে বলা হয়েছিল, যতক্ষণ না আরেক দল পপীয় শহীদ তাদের মতোই হত্যা করা হবে। 3.5 বছরের সময়কালে তারা পোপতন্ত্রের হাতে হত্যা হয়েছিল এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে অবশেষে পোপতন্ত্রের বিচার হবে, কিন্তু তা হবে না যতক্ষণ না আসন্ন রবিবার আইন সংকটের সময় দ্বিতীয় একদল পোপীয় শহীদ হত্যা করা হয়। সিস্টার হোয়াইট শহীদদের পোপতন্ত্রের বিরুদ্ধে বিচারের আবেদনকে প্রকাশিত বাক্য গ্রন্থের দুটি অংশের সঙ্গে যুক্ত করেছেন।
যখন পঞ্চম মোহর খোলা হল, দ্রষ্টা যোহন দর্শনে বেদির নিচে সেই দলকে দেখলেন যারা ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য নিহত হয়েছিল। এরপর এলো প্রকাশিত বাক্যের 18 অধ্যায় বর্ণিত দৃশ্যাবলী, যখন যারা বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ তাদের বাবেল থেকে বেরিয়ে আসতে আহ্বান করা হয়। প্রকাশিত বাক্য 18:7-10 আহ্বান করা হয়। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 2:6।
প্রকাশিত বাক্য 18:1-5 পদে 1 ও 4 নম্বর পদের 2টি কণ্ঠস্বর উপস্থাপিত হয়েছে। দ্বিতীয় কণ্ঠস্বরটি বাবিল থেকে বেরিয়ে আসার আহ্বান এবং এটি রবিবারের আইনজনিত নির্যাতনের সূচনা চিহ্নিত করে, যখন তৃতীয় স্বর্গদূতের শক্তিশালী আন্দোলন ঈশ্বরের অন্য পালকে বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান জানায়। তিনি আরও পঞ্চম মোহরের অংশটিকে সপ্তম মোহর উন্মোচনের সময়ে স্থাপন করেন।
প্রকাশিত বাক্য 6:9-11 উদ্ধৃত। এখানে যোহনের কাছে যে দৃশ্যগুলো উপস্থাপিত হয়েছিল সেগুলো বাস্তবে ছিল না, বরং ভবিষ্যতের কোনো সময়ে যা ঘটবে তাই ছিল। প্রকাশিত বাক্য 8:10-1:10-4 উদ্ধৃত। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 2:19।
প্রকাশিত বাক্যের 8:1-4 পদে সপ্তম শিলটি খোলা হয়।
আর তিনি সপ্তম মোহরটি খুললে স্বর্গে প্রায় আধ ঘণ্টা নীরবতা ছিল, এবং আমি দেখলাম সেই 7 জন স্বর্গদূতকে যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিল, তাদেরকে 7টি তুরি দেওয়া হল। আরেকজন স্বর্গদূত এলেন এবং বেদির কাছে দাঁড়ালেন, তার হাতে ছিল সোনার ধূপদানি, এবং তাকে অনেক ধূপ দেওয়া হল যেন তিনি সিংহাসনের সামনে থাকা সোনার বেদির উপর তা সকল সাধুদের প্রার্থনার সঙ্গে অর্পণ করেন, এবং ধূপের ধোঁয়া যা সাধুদের প্রার্থনার সঙ্গে ছিল স্বর্গদূতের হাত থেকে উঠে ঈশ্বরের সামনে গেল। প্রকাশিত বাক্য 8:20-4।
অন্ধকার যুগের শহীদদের প্রার্থনা। যারা পঞ্চম মোহরে ঈশ্বরের কাছে আবেদন করেন যে তিনি পৃথিবীর রাজাদের সঙ্গে ব্যভিচার করা সেই পতিতার উপর বিচার আনুন, সপ্তম মোহর খোলা হলে ঈশ্বরের সম্মুখে উঠে যায়। অনুপ্রেরণা সপ্তম মোহর খোলা হওয়াকে প্রকাশিত বাক্য
অষ্টাদশ অধ্যায়ের দ্বিতীয় কণ্ঠস্বরের সঙ্গে সমন্বয় করে, কারণ সেই দ্বিতীয় কণ্ঠস্বরেই ঈশ্বর তার অপরাধসমূহ স্মরণ করেন এবং তখন তিনি তার বিচার দ্বিগুণ করেন, একবার অন্ধকার যুগের শহীদদের জন্য এবং একবার রবিবার আইনের সংকটের রক্তস্নানের জন্য।
আর আমি স্বর্গ থেকে আর একটি কণ্ঠস্বর শুনলাম, তিনি বললেন, হে আমার লোকেরা, তোমরা তার মধ্য থেকে বেরিয়ে এসো, যাতে তোমরা তার পাপের অংশীদার না হও এবং তার দুর্যোগসমূহ তোমরা না পাও, কারণ তার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছেছে এবং ঈশ্বর তার অন্যায়সমূহ স্মরণ করেছেন। সে যেমন তোমাদের প্রতিফল দিয়েছে, তেমনি তোমরা তাকে প্রতিফল দাও, তার কাজ অনুসারে তাকে দ্বিগুণ প্রতিদান দাও, যে পেয়ালাটি সে ভরেছে সেই পেয়ালাতেই তাকে দ্বিগুণ ঢেলে দাও। প্রকাশিত বাক্য ১৮:১২। ছান
সার্দিসে সেই অল্প কয়জন যারা তাদের পোশাক অপবিত্র করেনি তারা প্রতিনিধিত্ব করে ১৭৯৮ সালে সমাপ্ত হওয়া থাইয়াতিরার ইতিহাস থেকে, যারা বেরিয়ে এসেছিল তাদের প্রতিনিধিত্ব করে সারেপ্তার সেই বিধবাটি, যিনি ১৮৪৪ সালে বিবাহে যাচ্ছিলেন।
আমাদের মহাযাজক হিসেবে পবিত্র স্থান পরিশুদ্ধির জন্য খ্রিস্টের মহাপবিত্র স্থানে আগমন, যা দানিয়েল ৮:১৪ তুলে ধরা হয়েছে, মানবপুত্রের দিবসসমূহের প্রাচীনজনের কাছে আগমন, যেমন দানিয়েল ৭:১৩ উপস্থাপিত হয়েছে, এবং প্রভুর তার মন্দিরে আগমন, যা মালাখী পূর্বাভাস দিয়েছেন, এসবই একই ঘটনার বর্ণনা। আর এটিকেই চিত্রিত করা হয়েছে বর যখন বিবাহে আসে, এ কথা খ্রিস্ট মথি ৫০ ১০ কুমারীর দৃষ্টান্তে বর্ণনা করেছেন। মহাসংঘর্ষ ২২:২৪।
বিধবা নিজের মৃত্যুর আগে তার শেষ আহার প্রস্তুত করছিলেন, এমন সময় এলিয়াহ তাকে তার জন্য পরিবেশন করতে আদেশ দিলেন। তিনি থুয়াতিরার অল্প সংখ্যক বিশ্বস্তদের প্রতিনিধিত্ব করেন এবং সেখান থেকে সার্দিসের অল্প সংখ্যক বিশ্বস্তদের দিকে একটি রূপান্তর ঘটে। তারা আগুন জ্বালাতে দুটি কাঠি জোগাড় করছিল।
দুটি লাঠি প্রাচীন ইসরায়েলের উভয় গৃহকে প্রতিনিধিত্ব করে, যেগুলি প্রথমে পৌত্তলিকতা এবং পরে পোপতন্ত্র দ্বারা পদদলিত হয়েছিল, কিন্তু ১৭৯৮ থেকে ১৮৪৪ সালের ইতিহাসে তাদের একত্রিত করে একটি লাঠি হিসেবে যুক্ত করা হওয়ার কথা ছিল।
প্রভুর বাক্য আবার আমার কাছে এল, তিনি বললেন, আরো, হে মানবপুত্র, তুমি একটি লাঠি নাও এবং তাতে এই লিখো, জিহুদার জন্য এবং তার সহচর ইসরায়েলের সন্তানদের জন্য, তারপর আরেকটি লাঠি নাও এবং তাতে এই লিখো, জোসেফের জন্য, এফ্রোইমের লাঠি এবং তার সহচর ইসরায়েলের সমগ্র গৃহের জন্য, এবং সেগুলোকে একটির সঙ্গে আরেকটি জুড়ে এক লাঠি কর, এবং সেগুলো তোমার হাতে এক হয়ে যাবে। আর যখন তোমার জাতির সন্তানরা তোমাকে বলবে, এসব দ্বারা তুমি কি বোঝাতে চাও, আমাদের কি তা দেখাবে না, তখন তাদের বলো, প্রভু ঈশ্বর এভাবেই বলেছেন, দেখ, আমি জোসেফের লাঠি যা এফ্রোইমের হাতে আছে এবং তার সঙ্গী ইসরায়েলের গোষ্ঠীগুলিকে নেব এবং তাদের তার সঙ্গে, অর্থাৎ জিহুদার লাঠির সঙ্গে মিলিয়ে এক লাঠি করব, এবং তারা আমার হাতে এক হবে, আর যেসব লাঠিতে তুমি লিখবে সেগুলো তাদের চোখের সামনে তোমার হাতে থাকবে, আর তাদের বলো, প্রভু ঈশ্বর এভাবেই বলেছেন, দেখ, আমি ইসরায়েলের সন্তানদের সেই জাতিসমূহের মধ্য থেকে, যেখানে তারা গিয়েছে, তুলে নেব, আমি তাদের চারদিক থেকে জড়ো করব এবং তাদের নিজস্ব দেশে নিয়ে আসব, এবং আমি ইসরায়েলের পর্বত দেশে তাদের এক জাতিতে পরিণত করব, এবং একটি রাজা তাদের সবার উপর রাজা হবে, তারা আর দুই জাতি থাকবে না, আর কখনো তারা দুই রাজ্যে ভাগ হবে না, তারা আর তাদের মূর্তিগুলো দ্বারা বা তাদের ঘৃণ্য বস্তুগুলোর দ্বারা বা তাদের কোনো অপরাধের দ্বারা নিজেদের অপবিত্র করবে না, বরং আমি তাদের সেই সব বাসস্থান থেকে উদ্ধার করব যেখানে তারা পাপ করেছে, এবং আমি তাদের শুদ্ধ করব, তাই তারা হবে আমার জাতি এবং আমি হব তাদের ঈশ্বর, আর আমার দাস দাউদ তাদের উপর রাজা হবে এবং তাদের সবার জন্য এক রাখাল থাকবে, তারা আমার বিধান অনুযায়ী চলবে, আমার বিধিসমূহ মানবে এবং তা পালন করবে, আর তারা সেই দেশে বাস করবে যা আমি আমার দাস যাকবকে দিয়েছি, যেখানে তোমাদের পিতৃপুরুষরা বাস করেছিল, এবং তারা সেখানে বাস করবে, তারা, তাদের সন্তানরা এবং তাদের সন্তানের সন্তানরা চিরকাল, আর আমার দাস দাউদ চিরকাল তাদের শাসক হবে, আরও আমি তাদের সঙ্গে শান্তির চুক্তি করব, তা হবে তাদের সঙ্গে এক চিরস্থায়ী চুক্তি, এবং আমি তাদের স্থাপন করব, তাদের বৃদ্ধি করব এবং আমার পবিত্র স্থান তাদের মধ্যে চিরকাল স্থাপন করব, আমার তাঁবুও তাদের সঙ্গে থাকবে,
হ্যাঁ, আমি হব তাদের ঈশ্বর এবং তারা হবে আমার জাতি, আর জাতিসমূহ জানবে যে আমি, প্রভু, ইসরায়েলকে পবিত্র করি যখন আমার পবিত্র স্থান চিরকাল তাদের মধ্যে থাকবে। ইজেকিয়েল সিঞ্চোসি মিঠন পন্ত্র পণ্ক।
যখন এলিয়া সারেফাত ছেড়ে আহাব ও সমগ্র ইসরায়েলকে কার্মেল পর্বতে আহ্বান করতে বের হন, তখন মরুভূমিতে পালিয়ে যাওয়া সেই বিধবা মণ্ডলী ২২ অক্টোবর ১৮৪৪-এ অনুষ্ঠিত বিবাহের আগে বিধবাকে শুদ্ধ করার জন্য যে আগুন প্রয়োজন, তার জন্য দুটি কাঠি জোগাড় করছিল। দুটি কাঠি জড়ো করা বলতে বোঝায় মিলারাইট আন্দোলনের সমবেত হওয়া, যা যিশাইয় গ্রন্থের সপ্তম অধ্যায়ে চিহ্নিত, শেষ ৬৫ বছরের সময়সীমায় সম্পন্ন হয়। উত্তর রাজ্য ৩৩ খ্রিস্টপূর্ব থেকে ১৬৫৮ সাল পর্যন্ত মসির অভিশাপ ভোগ করেছে এবং দক্ষিণ রাজ্য একই অভিশাপ ৭৭৭ খ্রিস্টপূর্ব থেকে ১৮৪৪ সাল পর্যন্ত ভোগ করেছে। ১৮৪৪ সালে ওই দুই বাস্তব জাতির আধ্যাত্মিক বংশধররা এক কাঠি অথবা এক জাতি হিসেবে একত্রিত হয়েছিল।
কমপক্ষে ইজেকিয়েল দুটি লাঠিকে দুটি জাতি হিসেবে সংজ্ঞায়িত করেন, যেগুলো একত্রে এক জাতি হয়ে যায়।
কারণ সিরিয়ার মস্তক দামেস্ক, আর দামেস্কের মস্তক রেজিন, আর ৬৫ বছরের মধ্যে এফ্রোইম ভেঙে যাবে যাতে সে আর কোনো জাতি না থাকে, আর এফ্রোইমের মস্তক সামারিয়া, আর সামারিয়ার মস্তক রেমালিয়ার পুত্র। তোমরা যদি বিশ্বাস না করো, তবে নিশ্চয়ই তোমরা প্রতিষ্ঠিত হবে না। ঈশাইয়া ৭:৮-৯।
যদি আমরা ৬৫ বছরের ভবিষ্যৎবাণীটি বিশ্বাস না করি, আমরা প্রতিষ্ঠিত হব না।
আমরা পরবর্তী প্রবন্ধে এলিয়াহের প্রতীকবাদ উপস্থাপন অব্যাহত রাখব।